যে জাতির কাছে সময়ের মূল্যায়ন নেই, সময়ের গুরুত্ব নেই, সেই জাতি দুনিয়াতেও যেমন উন্নতি সাধন করতে পারে না, উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না, গন্তব্যস্থলে পৌঁছতে পারে না, অনুরূপভাবে তাদের আখেরাতের জিন্দগিতেও তারা কামিয়াব হতে পারে না, জান্নাতি মানুষ হওয়া তাদের পক্ষে সম্ভবপর নয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় সময়ের গুরুত্ব আরোপ করে সময়ের শপথ করেছেন, ওয়াল আস, যুগের কসম, সময়ের কসম করে আমি আল্লাহ বলছি। এরপরে কখনো কখনো রাতের কসম করেছেন, কখনো কখনো দিনের কসম করেছেন, কখনো কখনো প্রভাতের কসম করেছেন, কখনো কখনো দ্বিপ্রহরের কসম করেছেন, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের কসম করেছেন, যেমন যুগের কসম করেছেন, ওয়াল আস ইন্নাল ইনসান লাফি খুস, ওয়াল লাইলি ইদা ইয়াগশা, রাতের কসম যখন নাকি রাত সারা পৃথিবীকে আচ্ছাদিত করে নেয়, ঢেকে ফেলে, ওয়ান্নাহারি ইদা তাজাল্লা, দিনের কসম, দিনের শপথ যখন সেটি উজালা হয়ে যায়, দিন যখন রাত্রের অন্ধকারকে দূরভূত করে পৃথিবীকে উদ্ভাসিত করে তোলে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশফি ওয়াল ওয়াতরি, প্রভাতের কসম, সবহে সাদেকের কসম, ওয়া লায়ালিন আশরিন, এবং জিলহজ মাসের প্রথম দশ রাতের কসম, দশ দিনের কসম, ওয়াশফি ওয়াল ওয়াত, বিশেষ করে দশ তারিখ এবং ন তারিখের কসম, আরাফা দিবস এবং কোরবানির দিবসের কসম করে বলছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে কসমের কসম খেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য আয়াতে আল্লাহ বলছেন আদ-দুহা ওয়াল-লাইলি ইদা সাজা, ওয়াদ-দুহা দ্বিপ্রহরের কসম, ওয়াল-লাইলি ইদা সাজা, এবং রাতের কসম যখন রাত বিস্তৃত হয়ে যায়। এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কসম খেয়েছেন বারবার। কসম খেয়ে কি ইঙ্গিত করেছেন বান্দাদের কাছে, যে বান্দা তোমাদের জীবনের মূল ক্যাপিটাল সেটি হলো এই সময়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় ইরশাদ করেন, ওহুয়া আল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। দেখুন, আপনি নেক আমল করতে চান, নেক আমল আপনি কোথায় গিয়ে করবেন, সময়ের ভিতরে করতে হবে। সময় পেরিয়ে গেলে আর নেক আমল করে কোনো লাভ নাই। মানুষ যখন মারা যাবে তখন আর মানুষের নেক আমল করার মতো কোনো সুযোগ থাকে না, সেই সময় মানুষ অসহায় হয়ে যায়। মানুষের নেক আমল করার ইচ্ছে থাকলেও তারা আর করতে পারেন না। অনুরূপভাবে মানুষ যখন নাকি সময় পেরিয়ে যায়, বহু নেক আমল আছে যেগুলো সময়ের সাথে সম্পৃক্ত। আপনি যেমন নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় আপনি নির্ধারিত সময়ে যদি আপনি নামাজ পড়তে না পারেন, তাহলে আপনার এই নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না। রমাদান মাস চলে যাওয়ার পরে আপনি রোজা রাখলে আর এই রমাদানের রোজা হবে না। হজ সময় চলে গেছে, হজের এরপরে আপনি হজ করতে গেলেন, এই হজ গৃহীত হবে না। তাহলে সময় মতো আমাদেরকে কাজ করা লাগবে। ওহুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান, তিনি হলেন ওই রব্বুল আলামিন যিনি রাত এবং দিনকে পরিবর্তনশীল হিসাবে সৃষ্টি করেছেন। লিমান আরাদা, কার জন্য, যেই ব্যক্তি ইচ্ছা করে, আইয়াযাক্কারা, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর গুণগান গাবে, আল্লাহর ইবাদত বন্দেগী আরাধনা উপাসনা করবে, আও আরাদা শুকুরা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে। তাহলে শুকরিয়া জ্ঞাপন করতে হলেও সময়ের ভিতরে করতে হবে, আবার ইবাদত বন্দেগী করতে হলেও সময়ের ভিতরেই হলো করতে হবে, সময়ের বাইরে এগুলো করা যাবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, সেই জন্য সালফে সালিহীন, প্রিভিয়াস উলামায়ে কেরাম তারা বলেন, মান ফাতা তাআতাল্লাহ বিল্লাইল কানা লাহু মিন আউয়ালিন নাহার ফুরসা। যেই ব্যক্তি রাতের ইবাদত করতে পারেননি, রাতে ইবাদত করতে চেয়েছেন কিন্তু করতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সুযোগ রেখে দিয়েছেন, দিনের আলোতে তিনি ইবাদত করতে পারবেন। আমান ফাতা তাআতাল্লাহ বিন নাহার কানা লাহু মিন আউয়ালিল লাইল। যেই ব্যক্তির দিনে ইবাদত ছুটে গেছে, দিনে ইবাদ ব্যস্ততার কারণে করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যবস্থা করে রেখেছেন, বান্দা তুমি ব্যস্ততার কারণে, তোমার জব ছিল, তোমার ফার্মে যে কাজ করতে হয়েছে, তোমার ব্যবসা বাণিজ্য খোলা রাখতে হয়েছে, এগুলোর কারণে তুমি দিনের বেলায় ইবাদত করতে পারোনি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রাত সৃষ্টি করে দিলাম। রাতকে আমি কখনো লম্বা করে দেই, দীর্ঘায়িত করে দেই, আর কখনো কখনো আমি রাতকে ছোট করে দেই, দিনকে বড় করে দেই, যেন আমার বান্দা কোনো না কোনো সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। সেই জন্য তিরমিদির এক হাদিসে আসছে, নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহ গরাসাত লাহু বিহা নখলাতুন ফিল জান্নাহ। যেই ব্যক্তি শুধুমাত্র একবার, শুধু একটি বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এতটুকু সময় নিয়ে আল্লাহর এই তাসবিহটা পাঠ করলো, জিকিরটা করলো, কতটুকু টাইম লেগেছে? 10 সেকেন্ডও না, 5 সেকেন্ড টাইম লেগেছে। তার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন একটি গাছ তৈরি করা হবে যেই গাছের ছায়া একটি দ্রুতগামী ঘোড়া 100 বৎসর সফর করেও শেষ করতে পারবে না। ভাইরা, আমরা সোশ্যাল ডিস্টেন্সগুলো ঠিক রাখি। শ্রোতা বন্ধুরা, আমরা সোশ্যাল ডিস্টেন্সগুলো ঠিক রাখি, আমরা একটু সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে বসার চেষ্টা করি। আপনার চেয়ার নিয়ে বসেন, কিন্তু দূরত্ব বজায় রেখে বসেন। বিভিন্ন মসজিদে ইন্সপেক্টররা ইভেন কি রাতেও তারা যাচ্ছে, এবং যেখানেই যাচ্ছে বহু মসজিদ 5,000-10,000 টাকা পর্যন্ত টিকিট খেয়ে ফেলছে। এবং রিসেন্টলি দুঃখের বিষয়, দু একটা মসজিদ ক্লোজও করে দিছে। সেই জন্য আমাদের নেগলিজেন্সির কারণে যেন আল্লাহ পাক এতদিন পরে আমাদের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের অবহেলার কারণে যেন আমরা এই সুযোগটা হাতছাড়া না করি। আর আমার অবহেলার জন্য যদি নামাজ বন্ধ হয়ে যায়, তাহলে কেয়ামতের দিন জবাবদিহি কিন্তু আমাকেই করা লাগবে। এই জন্য আমরা আইন মেলে চলার চেষ্টা করি। দেখুন, গভর্নমেন্ট যে আইনগুলো করে, এটা আমাদের কল্যাণের জন্য, আমাদের জীবনের সেফটির জন্যই। আজকে দেখেন আমেরিকাতে তারা হলো আইন কানুন মানে নেই, সেই জন্য আজকে তাদের কি দুরবস্থা। আর কানাডা মাশা আল্লাহ স্ট্রিক্টলি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রেশার দেওয়া হয়েছে আইন মানার জন্য, সেই জন্য আল্লাহ পাক এখানে আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই জন্য এই আইনগুলো আমাদের কল্যাণের জন্যই। আর আমরা যদি গভর্নমেন্টকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে গভর্নমেন্ট কি করে হলো জনগণের কল্যাণ কামনা করবে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। অন্য একটি হাদিসে আসছে, মান করা আকুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইখতিমাহা আশারা মাররাত বানা লাহু কসরুন ফিল জান্নাহ। দেখেন সূরার ইখলাস কতটুকু একটি ছোট্ট সূরা। নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করল, তার জন্য জান্নাতে একটি প্যালেস তৈরি করে দেওয়া হবে। আজকে দেখেন আমরা বহু মানুষ এদেশে এসেছি, 20 বৎসর 30 বৎসর হয়ে গেছে, আমরা একটা ছোট্ট বাড়িও কিনতে পারি নাই। যারাও কিনেছি তার 99% মানুষ হলো সুদের বোঝা মাথায় নিয়ে আমরা বাড়ি কিনেছি। 30 বৎসরের লোন, 30 বৎসর বাঁচবেও না, কবরে চলে যাবে, সুদ ঘরে নিয়েই হলো, কাফনের ভিতর সুদ নিয়েই গেল। দেখেন এই দুনিয়ায় সম্ভবপর হয়ে ওঠে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাত্র 10 বার, শুধু 10 বার সূরাতুল ইখলাস যদি কেউ তেলাওয়াত করে, তার জন্য জান্নাতে কসর, কসর মানে ম্যানশন, প্যালেস তৈরি করে দেওয়া হবে। তার প্যালেস আল্লাহ পাকের প্যালেস এই দুনিয়ার প্যালেসের মতো না। আল্লাহ পাকের প্যালেস যে কেমন হবে, মালা আইনুন রাআত, কোনো চোখ সেটি দেখার যোগ্যতা রাখে না দুনিয়াতে, ওলা উযুনুন সামিআত, কোনো চোখ কান শোনার যোগ্যতা রাখে না, আর কোনো হৃদয় উপলব্ধি করার মতো যোগ্যতাও রাখে না। সেই জন্য আমরা সময়কে হলো সঠিকভাবে ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করি, সময়টাকে যেন আমরা হেলায় না হারাই। দেখুন, যারা এই দুনিয়ার জিন্দেগিতে সময় নষ্ট করেছে, তারা মৃত্যুর সময় এবং কেয়ামতের দিন এই দুনিয়ায় আবার রিটার্ন হওয়ার জন্য তারা তামান্না করবে, আশা করবে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কিন্তু তাদের কথা গৃহীত হবে না। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির্জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যারা দুনিয়াতে অবহেলায় সময় নষ্ট করেছেন, সময়ের কোনো গুরুত্ব দেননি, মৃত্যু যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর ঘণ্টা যখন বেজে উঠবে, তখন তারা কাকুতি মিনিত করতে লাগবে, হা হুতাশ করতে লাগবে যে কয়লা রব্বির জিউন, হে আমাদের রব, আমাদের আর কিছুদিন অবকাশ দেওয়া হোক, কিছুদিনের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হোক, থাকার সুযোগ দেওয়া হোক। লাল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, যেন আমরা যেই সময়গুলো নষ্ট করেছি, আমরা ইবাদত বন্দেগি করিনি, ওই সময়গুলো আমরা রিকভার করে নিতে পারি, আর কোনো সময় নষ্ট করব না, অবহেলা করব না, আজ থেকে সিরিয়াস হয়ে ইবাদত বন্দেগি করব। লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাক, তখন বলা হবে কাল্লা, অসম্ভব, ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা, এটা তো তোমাদের মুখের একটা বলি, যা তোমরা এরকম বলি বহুবার করেছ। ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা অমিম ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইয়ুবআসুন, কিন্তু তাদের পরে এক আলমে বারযাখ আছে কিয়ামত পর্যন্তর জন্য, পর্দার অন্তরায়ের জগৎ তাদের জন্য রয়ে গেছে। সেই জন্য সময় যখন আমরা হারিয়ে ফেলব, সেই সময় আর আমার কাছে আর কোনো দিন ফিরে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বান্দা সেই জন্য কবিতা বলেছেন, ইয়া মান দুনিয়াহু ইনশাগালা ওয়াগাররাহু তাউলুল আমাল আল মাউতু ইয়াতি বাগতাতান আল কবরু সন্দুকুল আমালি। হে ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে শুধু সময় নষ্ট করেছ, অহেতুক সময় ব্যয় করেছ, এবং বড় বড় আশা করে তোমরা বসেছিলা, তুমি জেনে রাখো মৃত্যু তোমাকে পাকড়াও করবে হঠাৎ করে, অল কবরু সন্দুকুল আমালি, আর তোমার জন্য কবর এটা হলো তোমার নেক আমল হোক আর বদ আমল হোক, সেই কবরের ভিতর এক সন্দুক অর্থাৎ এক বক্সের ভিতর তোমাকে হলো থাকতে হবে। সুতরাং এই বান্দার তিনটে জিনিস আছে, যেই তিনটে জিনিস মানুষ ইন্তেকালের সময় ভোগ করতে বুঝতে পারবে যে এর সঠিকতা কি। একটা হলো মৌতের সময় খুরুজুন নফস, মানুষের আত্মা দেহপেঞ্জির থেকে বের হয়ে যাবে। ফিরাকুল আহাল, যেই আত্মীয় স্বজনের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, ছেলে মেয়ে বউ বাল বাচ্চা পিতা মাতার জন্য, তাদের থেকে বিচ্ছিন্নতা অবধারিত, এক সেকেন্ড অবকাশ দেওয়া হবে না। দেখেন, করোনা আসার পরে বহু মানুষ দুনিয়াতে এরকম ঘটনা আপনারা শুনেছেন, পত্রিকায় দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, যে বাবার অথবা মার করোনা হয়েছে, জঙ্গলে ফেলে আসছে, রাস্তার ধারে ফেলে আসছে, কেউ খোঁজও নিতে যায় না, দুনিয়াতেই কি হাহাকার শুরু হয়ে গেছে, এই করোনা আসার পর থেকে। তাহলে ফিরাকুল আহাল, আজকে যাদের জন্য আমি জীবন উৎসর্গ করে দিলাম, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন আমি পরিশ্রম করলাম, তাদের থেকে আমার বিচ্ছিন্নতা অবধারিত। সেটা মমতাজ আর শাহজাহানের প্রেমের সম্পর্ক হোক, আর দরিদ্র মানুষের হিত দরিদ্র মানুষ হোক, প্রত্যেককেই এই দুনিয়ার থেকে একদিন হলো আমাদেরকে বিচ্ছিন্নতা বিচ্ছিন্ন হতে হবে, আত্মীয় স্বজন ছেড়ে যাওয়া লাগবে। অদখুলুল কবর, আর প্রত্যেককে কবরের মাটিতে দাখিল হতেই হবে, এ ছাড়া কোনো চয়েস নাই। ইনতাকিলু মিন দারিল আমালি ওয়ালা হিসাব, যে মানুষের জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয় হল মানুষ যখন ইন্তেকাল করবে তখন মানুষ হিসাবের জিন্দেগিতে চলে যাবে, যেখানে কোনো আমল করা যায় না, কবরে কোনো আমল করা যাবে না, কিন্তু সেখানে হিসাব দেওয়া লাগবে, আমাকে প্রশ্ন করা হবে, উত্তর দেওয়া লাগবে। আর এই দুনিয়ার জিন্দেগি আমলের জায়গা কিন্তু কোনো হিসাব নাই, মানুষ গুনাহ করলেও এখানে হিসাব চাওয়া হয় না, নেক আমল করলেও এখানে হিসাব চাওয়া হয় না, কিন্তু এখানে আমল করা যায়। দুনিয়ার আমলের জিন্দেগি হিসাব নাই, আর কবরে আখেরাতে গিয়ে হিসাবের জিন্দেগি আমল নাই, আমল করার কোনো সুযোগ নাই। তাহলে যেখানে আপনার আমল করার সুযোগ আছে সেখানেই তো আমার হলো আমল করা লাগবে। আজকে বলেন ভাইরা, আমাদের কি আমল আছে? আপনি প্রত্যেকেই নিজের বালেক হওয়ার থেকে নিয়ে আজ পর্যন্ত জিন্দেগির খতিয়ানটা আমরা খুলে দেখি, যে যতটুকু আমরা আমল করেছি এই আমল আমার কবরের জিন্দেগিতে বাঁচার জন্য যথেষ্ট কিনা। হিসাবের পাল্লায় যখন উঠিয়ে দেওয়া হবে, মিজানের পাল্লায় দেখা যাবে ওই আমল করেছি লোক দেখানোর জন্য, ওইটা করেছি দুনিয়ার স্বার্থের জন্য, ওইটা করেছি বাবা মায়ের ভয়ে, আর একটা আমল করেছি সেটা হলো শিক্ষকদের ভয়ে। তাহলে আল্লাহর জন্য কোন আমল আছে এটা বুঝে আসবে যখন আমাদের আমল নামায় নেকির পাল্লাতে যখন আমাদের আমল উঠিয়ে দেওয়া হবে। সব আমল হলো আমাদের ভেজালযুক্ত, তাহলে এই আমল দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে কিভাবে আমরা বাঁচতে পারব? দেখুন, আমলের দ্বারা আমল সে জিন্দেগি বনতি হায়, ইয়ে খা কি আপনি ফিতরত মে না নারী হায় না নূরি, মানুষের জিন্দেগি গঠন হয় হলো আমলের দ্বারা। এই আমল এবং অক্ত টাইম, এটি হলো মানুষের সবচেয়ে বড় ক্যাপিটাল। যেই ব্যক্তি এর শুকুর আদায় করতে পারে, আল্লাহর নিয়ামত আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারে, তখন তাদের ইন্তেকালের সময় ফেরেশতারা অভয় দেবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন, তোমরা যে দুনিয়ায় কষ্ট সহ্য করে তোমরা আমল করে এসেছিলা, এই আমলের বিনিময়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। তোমরা যে ঘুমাছিলা এই জন্য জান্নাতে প্রবেশ করো, সারাদিন শুধু গপসপ করেছ, আনন্দ উল্লাস করেছ, তোমরা এনজয় করেছ, এই জন্য জান্নাতে প্রবেশ করো এটা বলা হবে না। বরং তোমরা যে নেক আমল করে আসছো, তাহলে সেই নেক আমলের কারণে তোমরা জান্নাতে প্রবেশ করো। আর যেই ব্যক্তি এই সময়ের গুরুত্ব দিবে না, সময় মোতাবেক তারা হলে জিন্দেগি করবে না, তখন তাদের বলা হবে কিয়ামতের দিন, যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তামরাহুন। যালিকুম, আজকে তোমাদের এই হার ভাঙা শাস্তির কারণ হলো বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক, তোমরা দুনিয়ার জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলা তোমরা অবৈধভাবে আনন্দ উল্লাস রং তামাশায় তোমরা মত্ত হয়েছিলা দুনিয়ার জিন্দেগি, অবিমা কুনতুম তামরাহুন, আর তোমরা দুনিয়ার জিন্দেগিতে তোমরা অহংকারী ছিলা, অহংকার করেছ, আর তোমাদের মনে হয়েছে যে তোমাদের এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে কখনো যেতে হবে না, এইরকম ভাবে তোমরা দুনিয়ার আনন্দ উল্লাসে তোমরা হোলামিতে ছিলাম। দেখুন, শরীয়তের গণ্ডির ভিতর থেকে আনন্দ উপভোগ করা এটা কোনো নিষেধ না। শরীয়তের গণ্ডির ভিতর ঠিক থেকে আপনি পার্কে যান, শরীয়ত নিষেধ করে না, যান, কিন্তু সেখানে গিয়ে এমন কিছু তো জড়িয়ে না যান যেটি নাকি শরীয়ত বিরোধী। নামাজ কাজা করে ফেললেন, আনন্দ করতে করতে নারী পুরুষ সব একসাথে হয়ে গেলেন, পর্দা পুশিদার কোনো বালাই নাই, তাহলে সীমা লঙ্ঘন করে ফেললেন। এমনি আপনি পার্কে যান, নিজেকে হারাম কাজ থেকে দূরে রাখেন, কোনো দোষ নাই। আপনি বোট কিনে সমুদ্রের ভিতর আপনি বোট চালান, লেকের ভিতর আপনি বোট চালান, শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি আনন্দ উৎসব করেন, আপনি বন্ধু বান্ধবকে দাওয়াত দেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে সেখানে তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন, তাদেরকে নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন, দিনের কিছু কথাবার্তা বলেন, দিনের কিছু তালিম হাসিল করেন, শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সেখানে যদি আমরা সীমা লঙ্ঘন করে ফেলি, শরীয়তের গণ্ডি যদি আমরা অতিক্রম করে ফেলি, তখনই হলো এই আনন্দ নিন্দনীয় হয়ে যায়। সেই জন্য অনেকে মনে করে থাকে দিন মানলে বুঝি আর কোনো আনন্দ উৎসবের কোনো সুযোগ নাই, এটা হলো সম্পূর্ণ হলো ভুল কথা। বরং নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে কিছুটা আনন্দ উৎসব করার জন্য দেখেন সুযোগ দিয়েছেন। ঈদের দিন আপনাদের এই হাদিস আপনারা একাধিকবার শুনেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অল্প বয়স্কা হুজুরের স্ত্রী ছিলেন, একমাত্র কুমারী স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা, অল্প বয়সে হুজুরের ঘরে এসেছেন। ঈদের দিন হাফসি গোলামরা বাহিরে হলো, তারা খেলাধুলা করছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছেন এই খেলা দেখার জন্য, কিন্তু উনি জানালাটা হয়তো বা একটু উঁচা ছিল, উনি দেখতে পাচ্ছেন না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আমার কাঁধের উপর তুমি তোমার থুতনিটা রাখো। থুতনিটা রেখে হযরত আয়েশা খেলা দেখতেছেন। যতক্ষণ পর্যন্ত তিনি এই খেলা দেখেছেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখান থেকে সরেন নাই। একদিন রাতে চাঁদনী রাত ছিল, মদিনার গলিতে হযরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন যে চলো আজকের রাতে আমরা দৌড়ের প্রতিযোগিতা করি। দৌড়ের প্রতিযোগিতায় স্বামী স্ত্রী দুজন বেরিয়ে পড়লেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের তো নবুওয়তের শক্তি, 100 জন শক্তিশালী পুরুষের গায়ে যে শক্তি ছিল, আল্লাহ পাক নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে সে শক্তি দান করেছিলেন। হুজুরের শক্তি টের পেয়েছিল হলো রুকানা পালোয়ান, যাকে কেউ কোনোদিন ধরাশায়িত করতে পারে নাই। 3 বার কুস্তির প্রতিযোগিতা লেগেছে, 3 বারই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে ধরাশায়িত করে দিয়েছেন। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখেন স্ত্রীর মন জয় করার জন্য তিনি ইচ্ছে করেই পিছে পড়ে গেছেন, হযরত আয়েশা সিদ্দিকা দৌড়ে এগিয়ে গেছেন। এইবার স্বামী স্ত্রীর তো সম্পর্ক, কয় নবী হয়াও পারলেন না দৌড়ের প্রতিযোগিতায়। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, হ্যাঁ কথা তো ঠিকই, ঠিক আছে আরেকবার দেখি। আরেকবার যখন গেছেন হুজুর আগে চলে গেছেন, তখন হুজুর বলেন যে এইবার কি হলো, মজাটা বুঝছ, তাহলে অধিকার 50-50 হয়ে গেল। দেখেন স্ত্রীদের মন জয় করার জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে আনন্দ উপভোগ করার জন্য শরীয়তের গণ্ডি ঠিক রেখে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে এই ধরনের তোমরা হলো আনন্দ উপভোগ করতে পারেন। লেকের পরে ফজরের নামাজের পরে কেউ থাকে না, যান পোর্ট ইউনিয়নে, স্ত্রীকে নিয়ে যান, যে 2 জন হলো দৌড় দেন, অসুবিধা কি, কেউ দেখলো না, জঙ্গলের মধ্যে দৌড়ান। কয় স্ত্রীর সাথে দৌড়াতে ভাল লাগে না, বান্ধবী টান্ধবী হলে দৌড়াতে ভাল লাগে, এইটা হলো আমাদের নেচার হয়ে গেছে। সেই জন্য ইসলাম কখনো মানুষকে, আসলে আমরা ইসলামের কনসেপ্টটা আমরা বুঝতে পারি না, আমরা হুজুররাও সে ধরনের করে তুলে ধরতে পারি না, এমন জটিল করে আমরা তুলে ধরি যে মানুষ মনে করে ইসলামে যাওয়ার অর্থ হলো আমি হলাম বন্দী হয়ে গেলাম, জিন্দেগি শেষ হয়ে গেল। আমরাও সেভাবে তুলে ধরি আর জনগণও সেভাবে এটা মনে করে। ইসলাম এত কোনো জটিল কিছু না। আর দীনু ইউসরুন ওয়ালা উসরুন, হুজুর বলেন যে দীন হলো সহজ, এটাকে তোমরা জটিল করো না, তোমরা জটিল ভেবো না, দীন সহজ। দেখেন সফরে গেছেন, নামাজ রোজা পড়া কত কষ্ট, অনেক সময় অজুর সুযোগ নাই, তারপরে হলো আপনার পা ধোয়ার সুযোগ পাওয়া যায় না। ইসলাম বলেন যে তোমার সুন্নত নামাজ পড়ার এখন দরকার নাই, তুমি শুধু দুই রাকাত করে ফরজ পড়ে শেষ করে ফেলো। সুবহানাল্লাহ, দেখেন ইসলাম কত সহজ জিনিস, এটাকে আমরা জটিল করে ফেলেছি। এই জন্য দেখুন দুনিয়ার জিন্দগিতে ওই আনন্দ উৎসব হলো হারাম যেটি নাকি শরীয়তের সীমা লঙ্ঘন করা হয়, শরীয়তের গণ্ডির থেকে দূরে সরে যাওয়া হয়, সেই জন্য সেই আনন্দ উৎসবকে শরীয়তে হারাম করেছেন। সেই জন্য যে সমস্ত মানুষরা এই সময়টাকে হেলায় হারাবে, নষ্ট করবে এই দুনিয়ার জিন্দগিতে, তাদেরকে সেদিন ফেরেশতারা বলবেন জালিকুম, তোমাদের এই কঠিন শাস্তি, হার ভাঙা শাস্তি তোমাদের এই জন্য, বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, তোমরা যতদিন দুনিয়ার জিন্দগিতে ছিলা সেদিন তোমরা অবৈধভাবে অন্যায়ভাবে আনন্দ উৎসব করেছ, মদের পার্টি করে, মদের পার্টি করে, আবার ড্যান্সেরও আবার নিয়ম আছে, নিজের বউর হাত ধরে গান করা যায় না, ড্যান্সটা করা লাগবে, বউ বদল করা লাগবে, একজনের বউর হাত আরেকজন ধরবে, তালে না মজা। দেখেন কত বড় শয়তানি, মদের পার্টি করছে, মদ মদ্যপান করছে এক গুণা, পর্দাহীনতা আর এক গুণা, পর পুরুষ দিয়ে নিজের স্ত্রীর হাত ধরিয়ে ড্যান্স করতেছে আর নিজেও অন্য মহিলার হাত ধরছে, এর চেয়ে বেহায়া, এর চেয়ে বেলজ্জা, এর চেয়ে হলো আর অমানুষ সারা পৃথিবীতে আর কিছু হতে পারে? তার হায়া বলতে কোনো জিনিস না, গাইরত বলতে কোনো জিনিস নাই, তার সম্মান বোধ বলতে কোনো জিনিস নাই। হ্যাঁ, আপনি আপনার নিজের স্ত্রীর সঙ্গে আপনি শরীয়তের গণ্ডি ঠিক রেখে আনন্দ উৎসব করেন, কে নিষেধ করেছে? সেই জন্য তাদের বলা বিমা কুন্তুম তাফরাহুনা ফিল আরদি, তোমরা যে অন্যায়ভাবে আনন্দ উৎসব করেছ, ওই যে পার্টি করেছ, এইটা করেছ, সেইটা করেছ, অবিমা কুন্তুম তাফরাহুন, আর তোমরা যে অহংকার করেছ। দেখুন যারা নাকি অবৈধ আনন্দ উৎসবে লিপ্ত থাকে তারা সাধারণত অন্য মানুষদেরকে তারা হে প্রতিপন্ন করে থাকে, এগুলো হলো সব ব্যাকডেটের মানুষ, এইগুলা দুনিয়া টুনিয়া কিচ্ছু বোঝে না, দুনিয়ার আহ্লাদও বোঝে না, স্বাদও বোঝে না, মজাও বোঝে না, কিচ্ছু বোঝে না, এগুলোর সাথে থাকলে আমাদের জিন্দেগিও নষ্ট হয়ে যাবে। সেই জন্য দেখবেন যারা দিনদার টাইপের মানুষ, কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, অহংকারী মানুষ আছে, তারা অহমিকার কারণে এই দিনদার মানুষদের সাথে কথা বলতে চায় না, অথচ এই দিনদার মানুষটা তোর বাপ দাদা চোদ্দ পুরুষের চেয়ে ইন্টেলিজেন্ট, কিন্তু তারা অহংকার করে। আল্লাহ পাক ফেরেশতারা বলবেন যে এই কারণে আজকে তোরা জাহান্নামী, অবৈধভাবে আনন্দ উৎসব করা শরীয়তে নিষেধ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন, ওয়াল-আস, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানব জাতি তারা হলো লুজার, ক্ষতিগ্রস্ত। দেখুন যারা ব্যবসায়ী আছেন, মাশা আল্লাহ আমার সামনে অনেক অনেক ব্যবসায়ী ভাইরা বসে আছেন, ব্যবসায়ীদেরকে ব্যবসার মধ্যে লাভ লোকসান আছেই, ব্যবসার ক্ষেত্রে লাভ লোকসান কখন বলা হয়? ব্যবসায়ী যদি নির্বোধ হয়ে থাকে, ব্যবসার পলিসি না জানে, তখন মার্কেট রেটের চেয়ে বেশি দামে দাম মূল্য দ্রব্য কিনে নিয়ে আসছে, তার মার্কেট রেটের চেয়ে যে বেশি দামে কিনে নিয়ে আসছে সে আর প্রফিট করার সম্ভাবনা আছে, তাহলে সে লুজার হবে। আবার হলো কি, মাল কিনেছে ন্যায্য মূল্যেই, মার্কেট রেটেই কিনেছে, কিন্তু বেচার সময় সে বিক্রি করল মার্কেট রেটের চেয়ে অনেক কম দাম। এমন কম দামে বিক্রি করল তার হলো পুঁজি উঠে আসলো না, তাহলে সেও লুজার হবে। আল্লাহ পাক বল ইন্নাল ইনসান আলাফি খুসর, সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ত, দুনিয়ার আখেরাতের ব্যবসায় তারা হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কি? এই দুনিয়ার ব্যবসার পুঁজিটা কি? পুঁজিটা হলো সময়। এই সময়টাকে তারা হলো সঠিক সময়ে ব্যবহার করতে পারে নাই। দেখেন ব্যবসার একটা সিজন আছে, সব সময় কিন্তু ব্যবসার সমান থাকে না, ব্যবসার একটা পারফেক্ট সময় থাকে। ঈদের মৌসুমে হলো মুসলিম দেশগুলোতে ব্যবসা হয়, খ্রিস্ট জগতে খ্রিসমাসের আগে হলো ব্যবসা হয়, হিন্দু ধর্ম অবলম্বী দেশগুলোতে পূজার আগ দিয়ে ব্যবসা হয়। এখন মুসলিম দেশে ঈদের বাজার লেগেছে, আপনি এই সময় হলো শ্বশুর বাড়িতে বেড়াতে গেছেন, শাশুড়ি হলো মাশা আল্লাহ পুকুর থেকে একদম বিরাট কাতল মাছ উঠাইছেন, তারপরে মুরগি জবাই করে আপনাকে খাওয়াচ্ছেন, আর আপনি মনে করছেন যে শ্বশুরবাড়ি যখন আসছে কয়েকটা দিন থেকে যে ঈদটা করেই যাই, এখনো হিসাব মিলাতে পারে নাই। এরপরে যখন ঈদের পরে যায় দোকান খুলবে, যায় দেখবে যে পার্শ্ববর্তী দোকানদার সে হলো কয়েক লক্ষ টাকার বিজনেস করেছে, আর আমি শ্বশুরবাড়ি ঘুরতে গেছি যে মোরগের রান সাময়িক খেলাম, কতল মাছের মাথাটা কয়েকদিন খাইলাম, এখন কি? এখন তো আমার দোকানের চালানি গেছে, ভাড়াই দিতে পারে না। তাহলে দেখেন এ হলো এই দোকানদার হলো ক্ষতিগ্রস্ত হলো, সময় মতো সে বিজনেস করতে পারে নাই। দুনিয়ার জিন্দগিতে আখেরাতের বিজনেসের জন্য সময় হলো যৌবনকাল। যতদিন শরীরে শক্তি আছে এই সময়ে যদি আমি বিজনেস করতে না পারি, যখন আমি দুর্বল হয়ে যাব, যখন আমি অসহায় হয়ে যাব, যখন আমার কোমর বাঁকা হবে না, যখন ডায়াবেটিস আক্রমণ করবে, হার্টবিট ভালো করে চলবে না, কিডনি ফেল হয়ে যাবে, সেই সময় আমার এখানে ব্যথা ওখানে ব্যথা, ঘুম আসে না, অনিদ্রা, সেই সময় আর ইবাদত বন্দেগীর কোনো সময় নয়। যেই সময় ইবাদত বন্দেগীর সময় ছিল সেই সময় তো আমি শ্বশুরবাড়ি গিয়ে মোরগের রান খাইছি আর হলো কাতল মাছের মাথা খাইছি, সেই সময় বিজনেসটা করতে পারি নাই। এখন আমি বুড়া হয়ে গেছি আর আখেরাতের বিজনেস কি আমার পক্ষে সম্ভবপর? আর আমার পক্ষে সম্ভবপর না। সেই জন্য সমগ্র মানব জাতি হলো ধ্বংসশীল, তারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যার মাঝে তিন চারটি বৈশিষ্ট্য আছে সেই কেবলমাত্র এই ধ্বংসশিলার থেকে ধ্বংসের থেকে নিজেকে বাঁচাতে পারবে। সেটি কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ইমান গ্রহণ করেছে। কালকেও বলেছিলাম ইমান হলো সমস্ত নেক আমলের পূর্ব শর্ত। ইমান আছে নেক আমল কবুল হবে, ইমান নাই কোনো নেক আমল কোনো কল্যাণজনিত কাজ কবুল হবে না। ইমান ইল্লাল্লাযীনা আমানু, ইমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে তারা। দুনিয়ার জিন্দেগিতে তারা সময়টাকে হেলায় হারায়নি, বরং নেক আমল করেছে, কল্যাণজনিত কাজ করেছে, ইবাদত করেছে, বন্দেগি করেছে, শুধু নাক ডেকে নাকে তেল দিয়ে তারা ঘুমায় নাই। আজকে তো আমরা ইবাদত বন্দেগি কে কতটুকু করি নিজেদের হিসাব নিজেদের কাছে আছে, সুতরাং অনেক আমল করেছে তারা। তৃতীয় কাজ করেছে ওয়াতাওয়াসাও বিল হাক্কি, নিজেরাও তো ভালো কাজ করেছে, অন্যদেরকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে, অন্য ভাইদেরকে অন্য বোনদেরকে তারা ডেকে নিয়ে আসছে, দিনের পথে আনার জন্য চেষ্টা করেছে, তাদেরকে তাদের সামনে দাওয়া নিয়ে গেছে, তাদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করেছে, এই তৃতীয় গুণ। চতুর্থ গুণ ওয়াতাওয়াসাও বিল হক বিস সবর, দিনের কাজ করতে গেলে মানুষকে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তমাম আম্বিয়া একরাম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, সাহাবা একরাম হয়েছেন, আউলিয়া একরামরা হয়েছেন। দিনের কাজ করতে গিয়ে যদি বাধার সম্মুখীন কেউ না হয়, বুঝতে হবে সে দিনের কোনো কাজই করে নাই, তার কোনো কাজই আল্লাহ কবুল করেন নাই, এটা দিনের কোনো কাজই হয় নাই। কুদরতের এটি নিজাম, দিনের কাজ করতে গেলেই আপনার বাধার সম্মুখীন হতে হবে, বাধার সম্মুখীন না হলে সেটা দিনের কোনো কাজই হয় নাই। এই যখন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, অনেক সময় আপনার স্ত্রী আপনার বিপক্ষে চলে যাবে, ছেলেমেয়েরা বিপক্ষে চলে যাবে, ভাই বন্ধুরা আত্মীয় স্বজন বিপক্ষে চলে যাবে, পিতা মাতা বিপক্ষে চলে যাবে, আপনার সমাজ বিপক্ষে চলে যাবে, আপনার রাষ্ট্র বিপক্ষে চলে যাবে। এই প্রতিকূলতা যখন এসে যাবে, ওয়াতাওয়াসাউ বিসসবর, সেই সময় তারা হলো ধৈর্যের পাহাড় হয়ে নবীগণের মতো ধৈর্যের সীসা ঢালা প্রাচীর হয়ে তারা হলো দিনের কাজে হলো দাঁড়িয়ে থাকবে। ধৈর্যচ্যুত কখনো হবে না। দেখুন, এখন শুইতে শুইতে রাত একটার আগে শোয়া যায় না, পাঁচটার সময় আবার ফজরের নামাজ, পাঁচটার সময় ফজরের নামাজ হলে তো চারটার দিকে উঠতে হয়, উঠে অজু টজু ইত্যাদি করতে করতে এক ঘন্টা লেগে যায় গাড়ি গরম টরম করে আসতে আসতে। তাহলে আপনি ঘুমাতে গেলেনই হলো চারটে একটায়, আবার চারটায় উঠে গেছেন, এটা কি ইজি জব? এটা ইজি জব না, কঠিন অবস্থা। কিন্তু আল্লাহর বান্দা যারা সবর করবে তাদের জন্য সহজ কাজ। কিংস্টোন আর মেন্স মর্নিং সাইডের পরে ওমর ফারুক মসজিদ, আমি 8 বৎসর ওই মসজিদে ফজরের নামাজ পড়িয়েছি। ওই মসজিদে একজন ট্রাক ড্রাইভার ভাই আছেন, অনেক সময় আমি ফজরের নামাজ পড়াতে গিয়েছি, যে দেখি উনি রাস্তার মধ্যে ট্রাকটা দাঁড় করিয়ে ট্রাকের ভিতরে বসে আছে, আমি যে সালাম কালাম করলাম, যে ভাই আপনি কতক্ষণ হলো অপেক্ষা করছেন, কয় 2 ঘন্টা হলো অপেক্ষা করছি, 2 ঘন্টার থেকে অপেক্ষা করছে। আমি বললাম যে আমাকে আপনি ফোন দিলেন না কেন, আমি চলে আসতাম। বলতেছে যে হুজুর, আপনাকে আপনার ঘুম নষ্ট করে আর লাভ কি, আমার একাই ঘুম নষ্ট হোক, আপনার আবার ঘুম নষ্ট করার ঠিক হবে না ভেবে আপনাকে কল দেয় না। তো জিজ্ঞেস করলাম, ভাই আপনি ট্রাক নিয়ে কোথায় গেছিলেন, এবার ট্রিপ কোথায় ছিল? সে বলতেছে ওয়াশিংটন সিয়াটল থেকে আসলাম, ওয়াশিংটন সিয়াটল থেকে এসে ফজরের নামাজ এখনো 2 ঘন্টা দেরি আছে। তিনি বলছেন, আমি ভাবলাম বাসায় গিয়ে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে আমার ফজরের জামাতটাও মিস হয়ে যাবে, নামাজটাও মিস হতে পারে, সেই জন্য আমি এখানেই বসে আছি যে ফজরের নামাজটা পড়ে তারপর বাসায় যাব। আমার এ কথা শোনার পরে নিজের বিবেককে আমি ধিক্কার দিয়েছি, তুমি কিসের মৌলবী হইছ, তুমি কিসের ইবাদত বন্দেগী করো, এই না ইবাদত বন্দেগী করে। আরেকজন মুরব্বী চাচা আছে শ্রীলঙ্কান, ওই এরিয়াতেই থাকে, মসজিদ পর্যন্ত আসতে তার 3টা বাস বদল করতে হয়। এমন কোন শীতের রাত, বরফের রাত দেখি নাই যে সে ফজরের নামাজ মিস করে। দেখেন, শেষ রাতে কিন্তু বাস অনেক পাতলা হয়ে যায়, 3টা বাস বদল করে সে ফজরের নামাজ পড়তে আসে। অতাওয়াসাউ বিসসবর, নেক আমল করার জন্য এই ধরনের সবরের প্রয়োজন আছে। আর আমরা আমার ঘরের পাশে নেক্সট গলিতে হলো মসজিদ, সেই মসজিদে যেতে পারি না। আর মুরব্বী মানুষ 3টা বাস বদল করে মাইনাস টেম্পারেচারের ভিতরে সে এসে ফজরের নামাজ জামাতে আদায় করে যাচ্ছে। বেচারার এই অবস্থা দেখে আমি তখন বললাম যে আঙ্কেল, আপনি কষ্ট করতে হবে না, আমি তো এই দিক দিয়েই যাই, আমি একটু 10 মিনিট আগে বের হব, বের হয়ে আপনাকে ফোন দেব, আপনি বের হয়েন, আপনাকে আমি উঠা নিয়ে যাব, আবার যাওয়ার সময় আমি ড্রপ করে দেব যাব। বেচারা আমাকে উত্তর দিচ্ছে যে হুজুর আপনার তো কষ্ট হবে, আপনি আমি চাই না আপনাকে কষ্ট দেই। আমি বললাম যে চাচা আপনি তিনটা বাস বদল করে ফজরে যদি আসতে পারেন, আর আমি গাড়ি নিয়ে যাব, আমার গাড়িতে এসি থাকবে, আমি এই পাঁচ মিনিটের রাস্তা ভিতরে ঢুকতে পারবো না। তাহলে দেখেন আল্লাহর জমিনে এ ধরনের নেককার মানুষ এখনো আছে। সেই জন্য আমরা চেষ্টা করি যে দিনের উপর চলার জন্য যে ধৈর্যের প্রয়োজন আছে, সে ধৈর্য যদি আমার না থাকে, সবর যদি না থাকে, আমি দিনের উপর টিকে থাকতে পারবো না। সমস্ত মানুষ হারাম খাচ্ছে, হারামে ডুবে আছে। দেখেন অনেক সময় নিজের আত্মীয় স্বজনরাও ক্রিটিসাইজ করে যে হ্যাঁ অমুকের এই আছে, সেই আছে, এই তার কত সুন্দর একটা বাড়ি আছে, আমার জিন্দগিতে কিচ্ছু হলো না, সেই এক কাপড় নিয়ে তোমার সাথে বিয়ে হয়েছে, এখনো এক কাপড়ই আছে। কিন্তু আপনি হালালের উপর চলছেন, আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। বলতে থাকো বলুক কেমতে যখন নাকি মালাকাল মৌত এসে যাবে, এই যে হালালের উপর টিকে আছেন এর রেজাল্ট দেখতে পারবে। আর যারা হারামের সঙ্গে জড়িত হয়ে গেছে তাদের কি পরিণাম হবে সেটাও তারা টের পাবে। এটা বেশি দূরে না, মৃত্যু খুব কাছে আমাদের। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون হিসাবের সময় তাদের ঘনিয়ে এসেছে, এখনো তারা গাফলতির নিদ্রায় ডুবে আছে, গাফলতির নিদ্রা তাদের কাটেনি, অথচ হিসাবের সময় তাদের ঘনিয়ে এসেছে। পাঁচ বৎসর, দশ বৎসর, দুই বৎসর, তিন বৎসর, কখন তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে কবরে গিয়ে, হিসাবের সময় তার ঘনিয়ে এসেছে, এখনো পর্যন্ত আমরা নিদ্রায় আছি। ভাইরা বোনরা যারা শুনছেন, জিন্দেগিতে বহু পাপ আমরা করেছি, বহু আল্লাহর হুকুমকে আমরা লঙ্ঘন করেছি, আর না আর না, জিন্দেগির সব রিয়ালিটি আপনি দেখে ফেলেছেন, আর কি আছে বাকি। সুতরাং এখনো সময় আছে তৌবাতিল্লাহ করে আমরা ইবাদত বন্দেগিতে মনোনিবেশ করি। সামনে দিলহাজ মাস আসতেছে, দিলহাজ মাস একটি পবিত্র মাস, এরপরে আবার মহররম মাস আসতেছে, সেই মহররম মাসেও আশুরা আছে। এখন থেকে প্রস্তুতি আমরা গ্রহণ করি যে দিলহাজ মাসের প্রথম নয় দিন আমরা প্রত্যেকেই রোজা রাখব, প্রত্যেকেই রোজা রাখব, এই নিয়াত এখন থেকে করেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। দিলহাজ মাসে আরো আমল আছে, যে আমলগুলোর কথা ইনশাআল্লাহ দিলহাজের শুরু আগ দিয়ে আপনাদেরকে বলবো কি কি আমল আমাদের সেখানে করা লাগবে, প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। প্রত্যহ ফজরের পরে ইশরাকের নামাজ পড়ি, আমরা ইশরাকের নামাজ পড়ে ঘুমাই, সকালবেলায় কিছু কোরআন তেলাওয়াত করি, আবার ঘুমানোর আগে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত না করে আমি দিনের যাত্রা যেন শুরু না করি, আর কোরআন তেলাওয়াত না করে আমি যেন ঘুমাতে না যাই। কোরআন তেলাওয়াত করে যদি আমি যাত্রা শুরু করি, যদি আমার সেদিন ইন্তেকালও হয়ে যায় কোনো কারণে, তাহলে ওই দিন আমার ইন্তেকাল হলো যেই দিন আমি কোরআন তেলাওয়াত করেছি। আর যদি অনেক মানুষ ঘুমিয়ে গেছে, এই ঘুম তার জিন্দেগির লাস্ট ঘুম হয়ে গেছে, এরকম ঘটনা আছে না? নিউ ইয়র্কে ওজন পার্ক একটা জায়গা আছে, ওজন পার্ক মসজিদের সামনে এক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছিলেন, ওই বেচারায় ওজন পার্ক মসজিদের ডিজাইন করেছেন, একদম মসজিদের সামনে বাসা, বাসায় কেউ নাই, দুই দিন মসজিদে আসে না, তিন দিন মসজিদে আসে না, লোকজন খোঁজাখুঁজি করে গেল কোথায়, বাসায় কেউ নাই। এরপরে দেখে দরজা ভেঙে যখন ঢুকেছে, সেখানে দেখা গেল যে বাথরুমে ঢুকেছে, সেখানে হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করে বাথরুমের ভিতর কাত হয়ে পড়ে আছে। তাহলে দেখেন তার জিন্দেগিতে আর প্রভাত হলো না, হতে পারে আমার আজকের রাতেই আমার জিন্দেগির আর প্রভাত হবে না, তাহলে ওই রাতে আমার ইন্তেকাল হলো যেই রাতে আমি ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করেছি। কিছু তসবি তাহলিল যেন আমি ঠিক মতো আদায় করি। নফল রোজা যেগুলো আছে, নফল রোজাগুলো সোমবার বৃহস্পতিবারে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করি। আয়ামে বিদ প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 এই তিন দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করি। প্রত্যেক দিন কম পক্ষে আমরা 8-10 রাকাত করে আমরা নফল নামাজ পড়ার চেষ্টা করি। প্রত্যহ আমরা 4 রাকাত করেও যদি হয় আমরা যেন তাহাজ্জাতের নামাজ পড়ি। প্রথম শুরু করেন হলো যারা কোনোদিন তাহাজ্জাত পড়েন নাই, আপনাদেরকে বলি আপনারা 2 রাকাত করে পড়েন। 2 রাকাত পরে পরে অভ্যাস হোক, অভ্যাস হওয়ার পরে 3 মাস পরে গিয়ে আর 2 রাকাত বাড়াবেন, তখন কষ্ট কম হবে। এরপরে আরো 3 মাস যাক, এই 4 রাকাতই পড়তে থাকেন, 3 মাস পরে গিয়ে আরো 2 রাকাত বাড়ান। এখন 6 রাকাত হলো, এই 6 রাকাত এই বছর পুরা করেন, 6 রাকাতের বেশি যাওয়া দরকার নেই। আগামী বছর যদি আল্লাহ পাক আপনার জিন্দগি এনে দেন, আরো 2 রাকাত বাড়ান, 8 রাকাত, বাস কমপ্লিট হয়ে গেল। প্রত্যেক দিন চেষ্টা করি আমি একটা কোয়ার্টারও যদি হয় আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করি। জান্নাতের বহু দরজা থাকবে, সেই দরজাগুলো যেই আমলটা বেশি করেছে সেই গেট তাকে জান্নাতে প্রবেশের জন্য আহ্বান করবে। বাবুস যাকাত আছে, বাবুস সালাত আছে নামাজের গেট, বাবুর রায়্যান আছে রোজার গেট, বাবুল হাজ আছে, বাবুস সাদাকা আছে, ডাকতে থাকবে। তখন সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কেউ আছে যাকে সবগুলা গেট ডাকবে? হুজুর বললেন, আছে আমার উম্মতের মধ্যে, আর আমি আশা রাখি সেই ব্যক্তি তুমি হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরাম মসজিদে ফজরের নামাজ পড়ে বসেছেন, হুজুর জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে আজকে কে তাহাজ্জতের নামাজ আদায় করেছেন? হযরত আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূল, আমি করেছি। কে দান খয়রাত করেছে? আমি ইয়া রাসূলুল্লাহ। কে রুগ্ন মানুষকে, রোগীকে দেখতে গেছে, ভিজিট করেছে? তিনি বলেন যে আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর যে আমলের কথাই বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি, আমি করেছি। সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার জিন্দেগিটা খুব সংকীর্ণ, এই জিন্দেগিতে আমরা নেক আমল করার জন্য চেষ্টা করি। দেখেন আমাদের জিন্দেগি সব কিছুতে উন্নতি হয়েছে, শুধু আমাদের ইবাদত বন্দেগিতে ডিক্রিজ হয়েছে। সেই ছোটবেলায় বাবা মা জোর করে বক্তব্যে পাঠিয়ে দিয়েছেন, সেখানে আমি 10টা সূরা মুখস্থ করেছিলাম, 40 বছর হয়ে গেল, 10 আর 11 পরিণত হয় নাই। সেই ছোটবেলায় যখন নামাজ ধরেছি 2 রাকাত করে নফল নামাজ পড়েছি, এই 2 আর 4 হয় নাই। তাহলে আমার জিন্দেগির টাকা পয়সায় উন্নতি হয়েছে, ফ্যামিলিতে উন্নতি হয়েছে, সব কিছুতে উন্নতি হয়েছে, শুধু উন্নতি হয় নাই আমার আমলের জিন্দেগিতে। শুধু উন্নতি হয়নি আমার হলো কোরআন তেলাওয়াতে। সেই জন্য ওয়াজ আমরা করিও বেশি, শুনিও বেশি, কিন্তু আমল নাই আমাদের। এই ওয়াজ নসিহতের কোনো 2 পয়সার দাম হবে না, শুনেও কোনো মূল্য নাই, করেও কোনো মূল্য নাই যদি আমরা আমল না করি। আমলের দ্বারা হলো জিন্দেগি পরিবর্তন হয়, সেই জন্য আমল বাড়ানোর আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমল করার সুযোগ দান করেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সদা সর্বদা সেই দোয়া করব। মাশা আল্লাহ, আমরা প্রত্যহ আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য, দুনিয়ার জন্য একটু সময় হলেও আমরা দোয়া করতে পারি, মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি। আজকে মাশা আল্লাহ আমাদের বেশ কিছু ভাইরা উপস্থিত থাকতে পারছেন, এটা আল্লাহর একটি নিয়ামত। তা আমাদের মাসুদুজ্জামান ভাই, ওনাদের এক ঘনিষ্ঠ বন্ধু আবদুল্লাহ নিজাম ভাই, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন জান্নাতের আলা আল্লিজিনে জায়গা করে দেবে। আমাদের কাজী ওসমান ভাই, কামরুল ইসলাম ভাইয়ের বন্ধু মারুফ ভাই, তারপরে আমিনুর রহমান ভাই, সুফি আল্লাহ ভাই, এবং আমাদের সাবির ভাইয়ের বন্ধু আনোয়ারুল হক ভাই টরেন্টোতে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের প্রত্যেককে সুস্থতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দুনিয়ার পরিবেশকে আবার স্বাভাবিক করে দেন, দুনিয়ার এই বৈরী পরিবেশকে, প্রতিকূল পরিবেশকে যেন অনুকূলে এনে দেন। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلما وألحقنا بالصالحين এলাহ আলামিন রব্বুল আলামিন আহকামুল হাকামিন, তুমি চেয়ে দেখো আমরা কতকগুলি গুনাগার বান্দা বান্দি মিলে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে দিন সম্পর্কে কিছু আল্লাহ আলোচনা করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাগুলা মাফ করে দিও, আজ যদি মাফ না করো কাল যদি মালাকুল মউত এসে আমাদের জানটা কবজ করে নিয়ে যায়, না জানি মুনকার নাকির আমাদের সঙ্গে কি নির্দয় আচরণ করবে, কবরের মাটি না জানি আমাদের সঙ্গে কি দুর্ব্যবহার করবে। রব্বুল আলামিন, ওই কঠিন সময় আসার আগেই আমাদের জীবনের গুনাগুলাকে তুমি মাফ করে দাও। এলাহাল আলামিন রব্বুল আলামিন, আমরা বেশক গুনাহ করেছি, পাপাচারে লিপ্ত হয়েছি, পাপ করতে করতে তো আসমান জমিন ভরে গেছে, হৃদয়ে তোমার মহাব্বত নাই, তোমার ভালোবাসা নাই, তোমার প্রেম প্রীতি নেই, যে আল্লাহ তোমার শ্রদ্ধা বোধ নেই, তোমার বরত্ব আমাদের অন্তরে নেই, পাপের কলুষিতায় আমাদের অন্তরটি পূর্ণাঙ্গ কালো হয়ে গেছে। রব্বুল আলামিন, এরপরেও তোমার রহমত থেকে আমরা নিরাশ হচ্ছি না, যে আল্লাহ আমাদের পাপের তুলনায় তোমার রহমতের দরিয়া অনেক বড়। রব্বুল আলামিন, তোমার দরবারে এসে আমরা করা নেড়েছি, রব্বুল আলামিন তুমি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, করোনা ভাইরাসের কারণে পৃথিবীর ইয়া আল্লাহ অধিকাংশ জিনিসই বন্ধ হয়ে গেছে, আল্লাহ সরকারি অফিসের দরজা বন্ধ, ইয়া আল্লাহ কোর্টের দরজা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বন্ধ, এয়ারপোর্টের দরজা বন্ধ, কিন্তু তোমার ক্ষমার দরজা তুমি বন্ধ করনি, তোমার রহমতের দরজা তো তুমি বন্ধ করনি, মধ্যরাতেও তুমি বন্ধ করো না, হে আল্লাহ সকালবেলাও বন্ধ করো না, সন্ধ্যা রাতেও বন্ধ করো না, হে আল্লাহ আমরা তোমার দরবারে এসে উপস্থিত হয়েছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ আমাদের মেহরবান পিতা মাতাকে ক্ষমা করে দিও, শ্বশুর শাশুড়িকে ক্ষমা করে দিও, দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে তুমি ক্ষমা করে দিও, তমাম উম্মতে মুহাম্মাদিকে তুমি ক্ষমা করে দিও। এলাহাল আলামিন রব্বুল আলামিন, হে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরে আজাবকে তুমি মাফ করে দিও। এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি আর যারা অংশগ্রহণ করেছি দূরে থেকে কাছে থেকে দেশে থেকে বিদেশে থেকে, হে আল্লাহ না জানি কার পিতা মাতা নাই, কার মা জননী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, হে আল্লাহ যাদের পিতা মাতা নেই মা জননী নেই তাদের আরওয়া পাকের হাদিয়াকে পৌঁছে দিও, তাদের কবরে আজাবকে তুমি মাফ করে দিও। কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ তুমি পিতা মাতার সঙ্গে আল্লাহ তুমি জান্নাতে আমাদের সাক্ষাৎ নসিব করো। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের জিন্দেগিটাকে আল্লাহ তুমি পরিবর্তন করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়ার জিন্দেগিটা ফানি, দুনিয়ার জিন্দেগিতে ক্ষণস্থায়ী, আখেরাতের জীবন হলো চিরস্থায়ী, এই সহিহ বুঝটা তমাম উম্মতে মুহাম্মাদিকে তুমি দান করো। হে আল্লাহ তুমি তমাম দুনিয়ার মানুষকে হেদায়েতের দৌলত দিয়ে তাদের অন্তরকে ঐশ্বর্যময় করে দাও, হেদায়েত দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করে দাও। হে আল্লাহ তুমি ইসলামের প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি করে দাও, হে আল্লাহ তোমার নবীর সুন্নতের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। হে আল্লাহ, কয়েকজন ভাই, হে আল্লাহ, আমরা এদের নাম শুধু বললাম, দুনিয়ার প্রান্ত প্রান্তে আরো কত মানুষ অসুস্থ, যারাই অসুস্থ, হে আল্লাহ, তুমি তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। হে আল্লাহ, যে ভাই মারা গেছেন তার কবরে আজাবকে তুমি মাফ করে দিও। হে আল্লাহ, তমাম পৃথিবীতে হে আল্লাহ তুমি শান্তি আনায়ন করে দাও। হে আল্লাহ, করোনা ভাইরাসের হে আল্লাহ, হে আল্লাহ, আক্রমণ থেকে দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে না তুমি ছাড়া। আমরা তোমার কাছেই সাহায্য চাই। হে আল্লাহ, তুমি এই ভাইরাস থেকে দুনিয়াবাসীকে হেফাজত করো। হে আল্লাহ, এই ভাইরাস দিয়ে আমাদেরকে পরীক্ষা করো না। রব্বুল আলামিন, দুনিয়াকে আবার তুমি স্বাভাবিক করে দাও। হে আল্লাহ, তুমি তো কুন ফায়াকুন বললেই হয়। হে আল্লাহ, তুমি আমাদের গুনাহকে মাফ করে তুমি এই ভাইরাস থেকে আমাদেরকে হে আল্লাহ তুমি রক্ষা করো। হে আল্লাহ, তমাম দুনিয়াবাসীকে তুমি রক্ষা করো। হে আল্লাহ, তুমি আমাদের মাতৃভূমিটাকে হে আল্লাহ তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদের মাতৃভূমিকে হে আল্লাহ তুমি এই বালা দিয়ে তুমি পরীক্ষা করো না। দরিদ্র মানুষগুলোর চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, যাওয়ারও জায়গা নাই। রব্বুল আলামিন, তুমি এই মানুষগুলোর উপর তুমি রহম করম করো। হে আল্লাহ, তুমি আমাদের মাতৃভূমির থেকে এই আজাবকে জলদি জলদি উঠিয়ে নাও। রব্বুল আলামিন, যাদের জব নাই হালাল জবের ব্যবস্থা করে দাও। যাদের যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। হে আল্লাহ, যাদের রিজিকের অভাব আছে রিজিকের অভাব দূর করে দাও। হে আল্লাহ, যাদের ফ্যামিলিতে শান্তি নাই সুখ নাই, হে আল্লাহ তুমি তাদের আল্লাহ ফ্যামিলির মাঝে শান্তি শৃঙ্খলা সুখ শান্তি তুমি দান করো। ছেলে মেয়েগুলোকে প্রত্যেকের জন্য আনুগত্যশীল দিনদার পরহেজগার মোত্তাকি উচ্চ শিক্ষিত বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করো। হে আল্লাহ, তুমি গায়েব থেকে হে আল্লাহ মদত করি। আল্লাহ, তমাম দুনিয়ার মসাজিদ গুলার হে আল্লাহ, বিশেষ করে হারামাইন শরীফাইনের দরজাকে পূর্ণাঙ্গভাবে তুমি খুলে দাও। রব্বুল আলামিন, আমরা যেন আবার তোমার ঘরের পাশে হে আল্লাহ তাওয়াফ করতে পারি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে পারি, সে সুযোগ তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ, আমাদেরকে সুযোগ দাও তোমার হাবিবের রওজায় আথার গিয়ে সশরীরে উপস্থিত হয়ে তোমার হাবিবকে যেন সালাম করতে পারি। হে আল্লাহ, শুধু এই ব্যবস্থাটুকু করে দাও। وصلى الله على سيدنا محمد وآله وصحبه اجمعين رحمتك يا